13 মার্চ 2017, লাকুটিয়া, বরিশাল। গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুহুম।
আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ আলেম ওলামাদের শিরোতাজ, লক্ষ লক্ষ আলেম ওলামাদের নয়নের মনিম, আজকের মাহফিলের প্রধান অতিথি, গোটা পৃথিবীতে এই ক্রান্তি লগ্নে বিশ্ব বরণ্য রুমিয়ে জামান শাইখুল হাদিস আরিফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুম পীর সাহেব ঢালকা নগর হুজুর আমাদের সামনে চলে আসেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এই ছবি তুলেন কেন? বলো বিচার, দাঁড়ান আপনি, দাঁড়ান, উঠে দাঁড়ান। কি কাজ করেন আপনি, কথা বলেন, কি কাজ করেন? ইমাম সাহেব ছবি তোলার কাজ এটা কোন কিতাবে আছে বলেন? কোন কিতাবে লিখছে ছবি করার কথা? ছবি তুলছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এখানে আসেন। সীমা লঙ্ঘনকারীর দল যত, কিসের ইমামতি করেন আপনি? এদিকে মোবাইল দেন। ইমামতি করতে গেছে গিয়া ক্ষেতের ভিতরে হাল চড়ান, হাল চাষ করেন। দিনের কোনো কদর নাই, ইসলামের কদর নাই, আমলের ফিকির নেই, এখানে বসছেন, ঝটসে একটা ছবি তুলছেন, পাইছেন এই ফাসাদ কোন জায়গাতে? হ্যাঁ, রাখো মোবাইল, রাখো এখানে, যান বাইর হন আপনি এখান থেকে, ওরা লোক ওদিক যান, আর মজলিসে বসবেন না আমার এখানে, যান বাইর হন আপনি এখান থেকে, যান উঠেন এখান থেকে, বাইর হয়ে যান। বসতেছেন কেন আবার এখানে? উঠেন বাইরে এখান থেকে, তামাশা বাজ এখানে, তামাশা করতে আসছে। সাধারণ মুসলমানরা আসছে ওয়াজ শুনতে, আর উনি আসছে তামাশা করতে এখানে। খেয়াল তামাশা বানাইছে মৌলবী সাহেবের দল ইসলামকে, দিনকে, মসজিদে ইমামতি করে, ইমামের কামে পাপের কাজে লিপ্ত হওয়া। যে মৌলবী সাহেবরা মানুষকে দিন শিখাবে, সেই মৌলবী সাহেবরা এখন দিন নিয়ে খেল তামাশা করতেছে। ওটা আপনার কাছে রাখেন। একটা মোবাইল কিনছে, মোবাইল কিনে, মোবাইল কিনে মানুষ দিনে জরুরতের কাজে, কারো কাছে ফোন করো, কেউ ফোন আসলে ধরো, কোন জরুরি জিনিস থাকলে এর মধ্যে রাখো। মোবাইলকে বানাইছে নষ্টামির সামান। আইসা বসতে পারলাম না চেয়ারের মধ্যে, মৌলবী সাহেবের আগে অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে ছবি তোলার জন্য। এ সকল মানুষ দিনকে ধ্বংস করতেছে, এরা ইসলামকে বদনাম করতেছে, ইসলামকে বিকৃত করতেছে, এরা কতটা বেপরোয়া, কত সীমালঙ্ঘনকারী। এটা কোন সুন্নতের আমল? এটা কোন আমল নামা জমা করার বিষয়? কেন এটার জন্য এত অস্থিরতা? এটাই প্রমাণ যে এটা বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, বেপরোয়া এরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة، وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى، صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزهق فإن كسرة الزهق تميت القلب وقال عليه الصلاة والسلام من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا بقلبه دخل الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اور بھائی دنیا ری زندگی اٹا انیک لمبا ہے نا اچھا مت انیک دین ایکھانے تھکا جائے نا اللہ پاک جل جلالہ منوالو ہمادر کے دنیا تے پڑھے سن ایکٹا نردھاریت سمیر جنو پیارا نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بولین امار امتی ما بین الی ستین او کما قال صلی اللہ تعالی علیہ وسلم امار امتی ما بین ستین الی سبعین او کما قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم رسول اکرم صلی اللہ تعالی علیہ وسلم بولین امار امتر سادارن بیس ساٹھ ستر مدے ہے کارو بیشی ہے کارو کم ہے سادارنت ایرکم بیس ہے সময় কম কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে ব্যাপকভাবে। একটা লোক সে বিদেশ গেছে কামাই করার জন্য, কিন্তু তার বাড়ি ঘরে মা বাপ না খায়া থাকে, তার ভাই বোনেরা না খায়া থাকে, বিদেশে সে উপার্জন করতে গেছে যে ওখান থেকে কামাই করে দেশে পাঠাবে, সকলে আরামে থাকবে। ওই লোক বিদেশে যাওয়ার পরে দিন রাত ব্যস্ত থাকে, বেচাইন থাকে যে কিভাবে ভালো ইনকাম করতে পারে এবং কত বেশি জমা করতে পারে, তো যাতে দেশে সে আসবে তো নিজেও ভোগ করবে, নিজের আপনজনেরাও যাতে ভোগ করতে পারে, সুখে থাকতে পারে। আমার প্রিয় বন্ধুরা, প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল আও উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমরের ছেলে আব্দুল্লাহ, দুনিয়ার জীবনটা এইভাবে কাটাও যেভাবে মুসাফির কোথাও থাকে। মুসাফির হর কুজা বাসদ ওয়তন রাজা দিমি দারত, মুসাফির পরবার জীবনে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে সেই জায়গাটাকে সেই ঠিকানাটাকে নিজে চূড়ান্ত মনে করে না, এখানেই থাকবো এখানেই থাকবো এখানেই খাবো এখানেই সবকিছু করব, বরং সে কেমন সেটা হলো কামাইয়ের জায়গা, উপার্জন করার জায়গা। মুসাফির হর কুজা বাসদ বুলবুলি যখন খাঁচায় বন্দি হয় বুলবুলি খাঁচায় বন্দি হলে কবে খাঁচা থেকে মুক্তি পাবে এবং সে খাঁচা থেকে মুক্তি পায় সে কবে সে বা মুক্ত পৃথিবীতে ঘুরবে সেই ফিকিরে থাকে, সেই চিন্তায় বিভোর থাকে। আমার প্রিয় বন্ধুরা, প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জীবনটা মুমিনের জন্য একটা বন্দিশালার মতো, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা বন্দিশালা। মুমিন এখানে থাকে কিন্তু ঈমান তাকে বেচাইন করে, বেকরার করে যে আমি তো এখানে চিরদিন থাকবো না, এখান থেকে আমার যাওয়াই লাগবে, কিন্তু যাবো কে নিয়া। হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাঁস হ্যায় এক রাহ রফে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে জায়গা থম, করলে জো কর না আখির মৌত হ্যায় এক দিন মর না আখির মৌত হ্যায়। আমার ভাইরা, বরফ যেরকম দমে দমে গুলতে থাকে, আপনার আমার জীবনটা দমে দমে এইভাবে নিঃশেষ হইতেছে, কখন যে ডাক আসে পরপারের কিছুই বলা যায় না। এজন্য সর্বসময় মুমিনের এভাবে দুনিয়াতে বসবাস করা উচিত যে আমি তৈয়ার থাকি, আমি প্রস্তুত থাকি, যখনই রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাক আসবে আমি দুনিয়ার থেকে যেন সুখের সাথে আনন্দের সাথে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারি। ইরানে এক বুজুর্গ ছিলেন হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে খুররম আর রোজ কাজি মঞ্জিলে ভি রাম রাহাতে যা তলবাম পায়ে জানা বেরাবাম, আমার আসল আনন্দের দিন হবে, আমার আসল ঈদের দিন হবে যেদিন মাওলা বলবেন হে সিরাজি দুনিয়া ছাড় আয় তো আমার রহমতের কোলে আয়। আমার প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের সন্দীপ এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, বহুত বড় বুজুর্গ ছিলেন, দারুল দেওবন্দ শেখুল ইসলাম হযরত মাওলানা হুসেন আহমদ মদানী রহমতুল্লাহ সাগরিদ ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরের সঙ্গে চট্টগ্রাম গেলে যখন দেখা করার তৌফিক হতো, হুজুর আমাকে অনেক স্নেহ করতেন এবং বারবার শুনাইতেন যে আর কোনো আরজু নাই, একটাই আরজু আছে, আরজুই হ্যাকে নিকলে দম তোমারে সামনে, তোমারে সামনে হো হাম তোমারে সামনে, কোনো আরজু নাই আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা প্রিয় মাওলা আপনার সামনে আপনার জন্য আমি জান দিয়ে দিতে পারি, আপনার সামনে আমার রুহ বের হয়ে যায়, একটা আকাঙ্ক্ষা একটা আরজু যা আপনার কাছে কখনো আমি পৌঁছতে পারি। নিকল যায় দম তেরে কদমুকে নিচে এই দিল কি হাসরত এই আরজু হয়, এই এক আরজু যে আপনার কদমের নিচে আমার জীবনটাকে হে প্রিয় মাওলা আমি উৎসর্গ করতে পারি। একই উলম্মত মুজাহিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই চিস্তিয়া তরিকার ভারতের বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেমে দিন ছিলেন, তার কথাটাকে তার খলিফা খাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই ছন্দের ভাষায় এভাবে পেশ করছেন, তামান্না হয় কি আপ এসি জগা কই কহিন হতি একেলে বেঠে রহতে ইয়াদ উনকি দিল নেশি হতি, মন চায় যে এমন একটা জায়গা পাই সিরেফ মাওলার ইয়াদে মাওলার মহব্বতে ডুবে থাকি আর কোনো খেয়াল না থাকে, আর খেয়ালে দোস্ত আর বেগানা সাজে মা সেবা ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। আমার ভাইরা, দুনিয়াওয়ালারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আর আল্লাহর দেওয়ানারা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর মহব্বতের মধ্যে বিভোর থাকে। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের বন্দিগি, আল্লাহ পাকের মহব্বতই হয় তাদের জিন্দগি। আল্লাহ তাআলা সেই জিন্দগি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। এ হাকিমুল মুত্তানবির খলিফা খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই একবার তিনি বলতেছিলেন যে হর তমান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই, প্রিয় মাওলা আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা হৃদয়ে আপনাকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের নূর নসিব ফরমায়া দেন। এই গহরডাঙ্গা মাদ্রাসার পাশে এক বুজুর্গের কবর আছে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন আমার ভাই মুসলমান সারাটা দুনিয়া পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া তুমি তো কিছুই পাও নাই, আর যদি এরকম হলো তোমার কিছু নাই তুমি আল্লাহকে পেয়ে গেছো, আমার ভাই আল্লাহর কসম তাহলে তুমি সব কিছুই পেয়ে গেছো, যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই পেয়ে গেছে। ভারতের এই মহান বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে প্রিয় মাওলা যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি আগর একটু নেই মেরা তো কই সাই নেই মেরি, হে মাওলা যদি আপনি আমার হয়ে যান তাহলে সবই আমার, আপনি আমার হলে আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, এই জান্নাতুল ফিরদাউসটাও আমার, আর আপনি যদি আমার না হন, আপনি আমার উপর রাজি না হন, খুশিয়া না হন, আপনি আমাকে বাদ দিয়ে দেন তো হে মাওলা তাহলে তো আমার সব শেষ, আমার সব বরবাদ, আমার দুনো জাহান সরকার হয়ে গেছে, আল্লাহকে রাজি করার মতো বড় দৌলত কিছু নাই। আমার প্রিয় বন্ধুরা, যে সকল মানুষ দুনিয়াতে আল্লাহ রাজি রাখে খুশি রাখে আল্লাহ পাকের বন্দেগীর দ্বারা, গুনাহ থেকে বাঁচার দ্বারা, সুন্নতের আমলের দ্বারা, ওই মানুষদের অন্তর পরে আল্লাহ পাক এতটা নূর দান করেন, এত বেশি আনন্দ দান করেন, তার মনে মনে এটা খেয়াল হতে থাকে, মনে হয় কি দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে বসবাস করি। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মুরজিউ রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে ও গুলকার ইয়া হ্যায়। আমি দুনিয়াতে প্রিয় বন্ধুরা এমন ভাবে থাকি এই আল্লাহ পাকের হুকুম তামিলের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জিন্দেগির বরকতে, আল্লাহ পাকের জিক্র ইয়াদের বরকতে এই দুনিয়াতে আমি এমন ভাবে বসবাস করি, আমার এটা অনুভব হয় যে দিন রাত চব্বিশ ঘন্টা আমি যেন দুনিয়াতে জান্নাতের মধ্যেই বসবাস করতেছি। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে হে প্রিয় মাওলা, তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি ওর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। হে প্রিয় মাওলা, আপনাকে স্মরণ রাখলে আমি জিন্দা থাকি। জিন্দা থাকা এক তো ভাই নমরুদের মতো, আরেক জিন্দা থাকা ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দা থাকা, এক জিন্দা থাকা আবু বকর সিদ্দিকের জিন্দা থাকা, এক জিন্দা থাকা হযরত বেলালের জিন্দা থাকা, হযরত খাজা মুঈউদ্দিন চিশতির জিন্দা থাকা, জুনায়েদ বাগদাদী শামসুদ্দিন তাবরিজিদের জিন্দা থাকা, এক জিন্দা থাকা আল্লাহর দুশ্মন এবং অভিশপ্ত হয়ে জিন্দা থাকা, আরেক জিন্দা থাকা আল্লাহর প্রেমিক দেওয়ানা হইয়া আল্লাহর রহমতের ছায়ার মধ্যে জিন্দা থাকা। আমার প্রিয় বন্ধুরা, দুই জিন্দা থাকার মধ্যে অনেক পার্থক্য। এক লোক জিন্দা আছে কিন্তু পশুর চেয়েও নিকৃষ্ট হইয়া, আরেক লোক জিন্দা আছে ফেরেশতার নজর ঈর্ষণীয় হইয়া। আজি বর্মালা এক সরব দাস্তান কে খুদরা বেআসাক না পেন দাস্তান, আল্লাহর ওলিরা নিজেকে কিছুই মনে করেন না, কুকুর থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করেন, আল্লাহর ভয়ের সামনে আল্লাহর আজমতের সামনে নিজের অস্তিত্বকে তারা একদম ভুলে যান। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের আমিত্বকে মিটানোর তৌফিক দান করেন এবং আল্লাহর বন্দেগীকে জিন্দেগী বানানোর তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন ভারতের যে তু বরায় বন্দেগী হ্যাদ রাখ বার সর আফগানদিগি হ্যাদ রাখ চন্দ রোজা জিন্দগি হ্যাদ রাখ ওরনা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ কর লে জো করনা আখির মৌত হ্যায় এক দিন মরনা আখির মৌত হ্যায়। আমার ভাই সময় কম, কখন ডাক আসে কবরস্থানে পৌঁছতে হবে, এই জিন্দগি বন্দিগির জন্য অল্প সময়ের মধ্যে চলো আমরা খুব প্রস্তুতি গ্রহণ করি। আমাদের জীবনের ভুল বেশুমার, অন্যায় অপরাধ অনেক, কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমাদের রব্বুল আলামিন সীমাহীন দয়াবান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে হে আমার বন্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না, যদি তোমরা আমার নিকট মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়া বলি তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এজন্য এক বুজুর্গ বলেন যে কোয়ে নাউমিদি মরো কাউমি দেহাস সোয়ে তারিকি মরো খুশি দেহাস। হে মানুষ তুমি নিরাশ হয়ো না, আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় নৈরাশ্যের কোনো নামই নেই, কোনো নাম ও নিশান নেই নৈরাশ্যের। এখানে তো আল্লাহ পাক মুহূর্তে মুহূর্তে বান্দাকে ডাকতে থাকেন যে আসো বান্দা আমার দিকে ফিরে আসো, বাজ আ বাজ আ আর উঁচে হাস্তি বাজ আ গর কাফর গবর বুতপরস্তি বাজ আ ই দরগাহে মা দরগাহে নাউমিদ নিস সতবার আগর তওবা শিকস্তি বাজ আ। হে বান্দা ফিরে আয় ফিরে আয় আমার রহমতের কোলে ফিরে আয়। আল্লাহ পাক বান্দাকে ডাকতেই থাকেন যে তুমি কতটা নষ্ট বরবাদ হয়ে গেছো, তবে কি তুমি কাফের, তুমি মুশরিক, তুমি অগ্নি পূজারী, তুমি সূর্য পূজারী, এতটাও যদি বরবাদ হয়ে গিয়ে থাকো এখন যদি তুমি ফিরে আসো আর আমার কাছে মাপ চাও, আমাকে মাবুদ মাওলা বলে ডাক দো, আমি অঙ্গীকার করলাম আমি তোমাকে মাফ করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিব। ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী যেই মানুষটা ছিলেন তার নাম ছিল ওয়াসি। উহুদের যুদ্ধের সময় ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা বিখ্যাত সাহাবি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথা কখনো ভুলতে পারতেন না, কিন্তু মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ওয়াসি যখন হাজির হন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা অনুযায়ী ওয়াসি নিজে যখন হাজির হলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত পেশ করলেন যে তুমি ইসলাম কবুল করো ওয়াসি। সেই হত্যাকারীকে তিনি এইভাবে দাওয়াত পেশ করতে পারলেন, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদিহু মা কানা ক্বাবলাহু, মানুষ যখন ইসলাম গ্রহণ করে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে আল্লাহ পাক মাফ করে দেন, মিসমার করে দেন, নিশ্চিহ্ন করে দেন, নির্মূল করে দেন। ইসলাম এত বড় নেয়ামত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় হাদিস শরীফের মধ্যে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দখলাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে খাঁটিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই ওয়াসিকে ইসলামের দাওয়াত পেশ করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন যে তুমি যদি ইসলাম কবুল করো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন এবং তোমাকে জান্নাত দান করবেন। ওয়াসি আগে থেকে ইসলাম সম্পর্কে কিছু জানতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কথা, তালিম তরবিয়তের খবর নানানভাবে কাফির মুর্শিদদের নিকটে পৌঁছতে থাকত। ওয়াসিকে ইসলামের দাওয়াত পেশ করার পরে তিনি বললেন যে আপনি কিভাবে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আর এই সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, জান্নাত দান করবেন, অথচ আপনার উপর যে কোরআন নাজিল হয় সে কোরআনের মধ্যেই তো এই কথা বলা আছে, যে ব্যক্তি জিনায় লিপ্ত হয়, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম, ইয়ালকা আসামা, নিঃসন্দেহে তাকে শাস্তি ভোগ করতে হবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়াসি বললেন যে এখানে তো শাস্তি তার জন্য নির্ধারিত, অবধারিত, সেই কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন। আর যেই পাপগুলোর কারণে এমন কঠিন শাস্তির কথা, এই সবগুলো পাপ আমার দ্বারা আগে সংগঠিত হয়ে গেছে, তাহলে আমি ইসলাম কবুল করলে আমার শাস্তি হবে না, আমার মুক্তি হবে, আজাব মাফ হবে, আমি জান্নাতে পৌঁছতে পারবো, এটা আমি কিভাবে বুঝবো? রসুল্লাহ সাল্লাম কোন উত্তর দিলেন না। অনেক মুসলমান ভাইয়েরা বর্তমান দুনিয়াতে এমন যে তারা ইসলাম সম্পর্কে দায়িত্ব নিয়ে যা কিছু একটা ব্যাখ্যা খাড়া করতে থাকেন। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের পক্ষে ব্যাখ্যা খাড়া করার দরকার হয় না, ইসলাম তো আসমান থেকে অবতীর্ণ হয়েছে ওহির মাধ্যমে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে আমার নবী নিজের থেকে কিচ্ছু বলেন না, যা কিছু ওহির মাধ্যমে আমি তাকে দান করি সেটাই তিনি পেশ করেন। এবং আল্লাহ পাক সেজন্য বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদেরকে যা যা দেন সেটা তোমরা নিতে থাকো, আর যে রাস্তা থেকে তিনি বিরত থাকতে বলেন সেই রাস্তা থেকে তোমরা অবশ্যই বিরত থাকো, এর মধ্যেই ইজ্জত, এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই সফলতা, এর মধ্যে দুনো জাহান বান্দার সমৃদ্ধি এবং উন্নতি, অগ্রগতি এবং কামিয়াবি নসিব হবে। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত আল্লাহর রসুলকে মানেওয়ালা ঈমানওয়ালা বান্দাদের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নমরুদ যত বড় বাদশাহ হোক, ফেরাউন যত বড় দাপটওয়ালাই হোক, যত বড় ক্ষমতাধরই হোক, কারণ যত বড় সম্পদের অধিকারী হোক, ইজ্জত নাই, সম্মান নাই, আল্লাহর রহমতের ছায়া থেকে আল্লাহ যে যাকে আউট করে দেন, গেট আউট করে দেন, যে সে কোন দুনিয়ার কোন জায়গাতে লাঞ্ছনা থেকে তার মুক্তি হইতেই পারে না। হঠাৎ স্যার ডিসনে উস আস্তা সে ও টাকরায় বালায় না গে হাসে, আল্লাহর রহমতের দুয়ার থেকে যে সরে, চতুর্দিক থেকে আজাব গজব পেরেশানি বেদ যদি তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরতে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য ইসলাম যে কত বড় দৌলত, কত বড় নেয়ামত। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন সারা দুনিয়ার কাফের মুশরিকরা, কাফের মুশরিক পুরুষ নারীরা যত সুন্দর হোক, যত ধন সম্পদের অধিকারী হোক, যত জ্ঞান গরিমার অধিকারী হোক, যত চমৎকারিত্ব তাদের মধ্যে পয়দা হোক, সারা পৃথিবীর নজর তাদের উপর নিবদ্ধ হয়ে যাক, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, দামি আমার এক ঈমানওয়ালা বান্দাবান্দি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক ইমানওয়ালার এত বড় মর্তবা। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট কোন মুসলমান হইতে পারে না, সেই মুসলমান কেউ আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। একদম সর্বনিকৃষ্ট মুসলমানের মর্তবা যদি এত বড় হয়, তো সত্যিকার ইমান জিন্দগিওয়ালা, সত্যিকার দিনী জিন্দগিওয়ালা এক এক মুসলমানের মর্তবা আল্লাহ পাকের নিকট কত বড় হবে। আমার প্রিয় বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালার নিকট দরখাস্ত করলেন যে, হে আল্লাহ, আপনি আমাকে একটা জিকির দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বললেন, হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো এমন একটা জিকির, দামি বটে, কিন্তু সব মুসলমানই এই জিকির করতে থাকেন, কিন্তু আমি চাই আমাকে নবী হিসাবে একটা স্পেশাল জিকির দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু তখন বললেন যে, হে মূসা, তুমি এই কালেমার দাম কত জানো? লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা বুজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন যে, হে মূসা, শোনো, কোন বান্দা আমার সন্তুষ্টির জন্য যখন পড়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সাত আসমান এবং এর মধ্যে বেশুমার নক্ষত্র রাজি, আরশ কুরসি, লৌহ কলম যা আছে এই সব, এবং সাতবুক জমিন মিলে এই সবটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক মুমিন বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে এক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। এত দামি, এত ভারী, এত মূল্যবান, এত ওজনওয়ালা মুসলমানের মুমিনের এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন, তেল লা দর কতলে গায়র হক বেরান দরনেগর আখের কে বাদ লা আছে মন্দ মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রক্ত মারহাবা আয়েশ কে শিরকর সুদ রক্ত। যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ো, তলোয়ার মারলে কোন বস্তু যেমন খণ্ড খণ্ড হয়ে যায়, খান খান হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যখন বান্দা লা ইলাহা পড়ে তো তমাম গায়র নিশ্চিন্ন হয়ে যায়, নির্মূল হয়ে যায়। আর যখন ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ পাকের নূরই নূর তার অন্তরে পয়দা হয়। আমার শেখ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে, লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। যখন বন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলার সঙ্গে সঙ্গে যত গায়রুল্লাহ আছে অন্তর থেকে বের হয়ে যায়, ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ليس لها حجاب دون الله حتى تخلص اليه। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন অন্তর অন্তস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান অতিক্রম করে আরশে আজমকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি জীবনের প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার জিকির করার খুব তৌফিক দান করেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি জিকির দ্বারা ঈমানকে দিনরাত তাজা করতে থাকো, আরো শক্তিশালী, আরো জীবন্ত, প্রাণবন্ত করতে থাকো। এবং তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআনে পাকের পরে সবচেয়ে বড় জিকির হলো, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, الايمان بضع وسبعون شعبة فافضلها قول لا اله الا الله وادناها اماتة الاذى عن الطريق والحياء شعبة من الايمان. রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা আছে, এক বর্ণনাতে ৭৭টি শাখা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, খুব তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, সময় তো পার হয়ে যেতেছে, সময় সব শেষ হয়ে যেতেছে, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা কথা নিয়ে ব্যস্ত, আমরা গুনার মধ্যে ডুবে আছি। আহা, কখন যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন আর আমলের কোন সময় থাকবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যু হয় আমলের সব সুযোগ তার একদম রহিত হয়ে যায়, কোন আমল আর করার সুযোগ থাকে না। হ্যাঁ, তবে তিনটা আমলের সওয়াব তার জারি থাকে। সৎকায় জারিয়া কিছু করে গেল, মসজিদ বানায় গেল, মসজিদ কায়েম আছে, লোকজন নামাজ পড়তেছে, এই মসজিদের উসিলাতে তার আমল নামে নেকি পৌঁছতে থাকতেছে। একটা একটা মসজিদের মধ্যে ১০ জন মানুষের নামাজ পড়লো, ১০ জনের নেকি ওই মুসলমান কবরে পাইতেছে। যদি ১,০০০ লোকে নামাজ পড়লো, ১,০০০ লোকের নামাজের সওয়াব সে পাইতেছে সে কবরের ভিতরে। ১,০০০ মানুষের সেখানে নামাজ পড়লো, ১,০০০ মানুষের সওয়াব সে পাইতেছে কবরের মধ্যে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক যা কিছু অর্থ সম্পদ দান করেন এর মধ্যে কিছু একটা হিস্সা নির্ধারণ করা চাই যে আমি এর দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর রাস্তায় দান করব, গরিবকে দিব, মিসকিনকে দিব, দিনী প্রতিষ্ঠানে দান করব যেখানে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এমনকি অমুসলিমরা পর্যন্ত, এমনকি আল্লাহ পাকের এই পৃথিবীর অন্যান্য মাখলুক পশু পক্ষীরা জন্তু জানোয়াররাও যদি কারো কোনো খেদমতের দ্বারা উপকার পাইতে থাকে সেটার সবও তার আমল নামায় পৌঁছতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করেন, খরচ করার তৌফিক দান করেন। এটা না যে অনেক বড় ধন সম্পদের মালিক হলে তখন দান সৎকার করা, না। কোরআন শরীফে তো মহান রব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الله پاک جل جلاله ومنوالو বলেন, তোমরা ছুটো নেক আমলের দ্বারা আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার জন্য, তোমরা ছুটো নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের সুবিশাল জান্নাত নেওয়ার জন্য, যে জান্নাত এখনই একদম প্রস্তুত করে রাখা আছে মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য। মুত্তাকি পরহেজগার বান্দা যারা, তারাই হলেন আল্লাহ পাকের আউলিয়া। তাদের এক বৈশিষ্ট্য হল আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, যারা যত যারা খরচ করতে থাকে আল্লাহর জন্য, দান সৎকা করতে থাকে, আল্লাহ পাক তাদেরকে ধন সম্পদ বেশি দিল এবং ধন সম্পদের পরিমাণ কম হলো। দোনো হালতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তারা দান করতে থাকে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তাদের মধ্যে একটা শ্রেণী হল রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই বান্দা যে এত গোপনে দান করে যে কাউকে জানায় না, ডান হাতে কি দিল বাম হাত পর্যন্ত টের পায় না, এইরকম গোপনে যারা দান করে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কাল কিয়ামতে খাস রহমতের ছায়া তাদেরকে দান করবেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ইন তুবদু সাদাকাত ফানিমা হি, যদি তোমরা দান সদকা প্রকাশ্যে করো সেটাও ভালো কথা, সেটাও নেক আমল। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা একদম গোপনে দাও তাহলে সেটা তো আরো ভালো, গোপনে দেওয়া বেশি ভালো। প্রকাশ্যে দেওয়ার মধ্যে কোনো দোষ নাই, প্রকাশ্যে দিলে সেখানে রিয়াকারী না থাকে, লোক দেখানোর নিয়ত না থাকে, সিরফ আল্লাহর সন্তুষ্টিরই নিয়তে যদি বান্দা দান করে সেটা অনেক দামি আমল হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য দান করারও তৌফিক দান করেন, দান করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা বর্ণনা করতেছিলাম, ওয়াসি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে ইসলামের দাওয়াত পেশ করলেন, ইসলাম কবুল করলে আমার মাফ হয়ে যাবে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে, কিন্তু যেই গুনাহগুলো আমার দ্বারা ঘটে গেছে এই প্রতিটি গুনার জন্য তো জাহান্নামের শাস্তির কথা কোরআনে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, যে আমি অপেক্ষা করি দেখি আল্লাহর পক্ষ থেকে কি উত্তর আসে। এরপরেই জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বললেন যে হ্যাঁ, এই সকল গুনার শাস্তি তো নির্ধারিত, কিন্তু কোন বান্দা যদি তওবা করে এবং সে কাফের মুশরিক ছিল এখন ঈমান আনে, বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটায়া দেয়, তো তার গুনাহগুলো মাফ করে দেয়া, বরং গুনার বদলে আমি তাকে নেকি দান করে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাক যখন ওয়াসি শুনলেন তখন তিনি বললেন যে এই আয়াতে পাকের কথা অনেক সুন্দর, আমি তওবা করতে পারবো, আমি ঈমান আনতে পারবো, কিন্তু তিন নম্বর আরেকটা কথা আছে, বাকি জীবন নেক আমলের মধ্যে কাটানো লাগবে। আমি নিজের ব্যাপারে কিভাবে গ্যারান্টি দিতে পারি যে আমার বাকি জীবন নেক আমলের মধ্যেই কাটবে, কোশ্চিন কেন আমার দ্বারা কোনো গুনাহ হবে না? আর এমনটা যদি হয় তাহলে এই আয়াতে পাক তো এই কথা বলা নাই, এরপরও যদি গুনাহ হয় তো আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের ক্ষেত্রে আবার নিশ্চুপ হয়ে গেলেন, তিনি বললেন তো ঠিক আছে, অপেক্ষা করি আল্লাহ পাক কোনো উত্তর দেন কিনা, আল্লাহর তরফ থেকে কি ফয়সালা আসে। তখন আবার আয়াত নাজিল হল, জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন যে কোন মানুষ যদি শিরক নিয়া মানে মুশরিক হয়ে কাফের হয়ে দুনিয়ার থেকে মারা যায়, কোশ্চিন কালেও তার ক্ষমা হবে না, এছাড়া যত গুনাই থাকুক না কেন আল্লাহ পাক যাকে চান মাফ করে দিবেন। এই আয়াতে পাকে সব ধরনের গুনার ক্ষমার ঘোষণা করে দিলেন আল্লাহ পাক, যে বান্দা যদি তওবা করে সব ধরনেরই গুনাহ আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। মাফ করে দেওয়াটা আল্লাহর জন্য কোনো ফরজ না, বাধ্যতামূলক না, আল্লাহ পাকের করতেই হবে এমন আইনের অধীনে আল্লাহ পাক না, আল্লাহ যাকে চাইবেন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচা আর ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া এত বড় দৌলত। قال رسول الله صلى الله عليه وسلم من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তার মৃত্যু হয়ে গেল, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বুখারী শরীফের এক হাদিস আছে যে কাল কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর যেহেতু কাফির ছিল, সেজন্য আজরকে যখন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তখন বলবেন হে আল্লাহ, আপনি আমাকে কথা দিছিলেন যে কিয়ামতের ময়দানে আপনি আমাকে অবদস্থ করবেন না, আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামের পিতাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, আমার পিতাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর চেয়ে বড় জিল্লতি আমার জন্য আর কি হইতে পারে। তো আল্লাহ পাক উত্তরে তখন বলবেন হে ইব্রাহিম শোনো, ইন্নি হাররামতুল জান্নাত আলাল কাফিরিন, হে ইব্রাহিম যে কাফের থাকবে আমার দুশ্মন থাকবে আমি তাকে জান্নাতে দিব, যা কাফেরদের জন্য মুশরিকদের জন্য জান্নাতকে আমি চিরদিনের জন্য হারাম করে দিছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরপরে আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের এত প্রিয় যে এই উম্মতকে আখিরি জামানের উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পর্যন্ত রব্বুল আলামিন হুকুম করছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা অনুসরণ করবে আজীবন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হ্যাঁ, মিল্লাতে ইব্রাহিম, আমাদের এই ইসলামকে মিল্লাতে ইব্রাহিম বলা হয়, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী এই উম্মত। এত বড় মর্যাদা যে নবীর, তার পিতা জাহান্নামে যেতেছে শুধুমাত্র ইসলামটুকু না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় চাচা খাজা আবু তালেবকে ইসলামের দাওয়াত দিতেই থাকছেন প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মক্কার অলিগলিতে ঘুরতেন তিনি আর বলতে থাকতেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হবে, তোমরা জান্নাতি হবে, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, কুরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু যখন হুকুম নাজিল করলেন, হে রসুল আপনার আত্মীয় স্বজন যারা আপনি তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করেন, তাদেরকে বলেন ইসলাম কবুল করলে জান্নাত আর ইসলাম কবুল না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখনই নিজের আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত দাওয়াত দিলেন ইসলামের, যারা কবুল করলেন তো করলেন আর যারা কবুল করল না তো তাদের জন্য জাহান্নামের ফয়সালা হলো। তাদের মধ্যে এই খাজা আবু তালেবও ছিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন তিনি এত খেদমত করছেন, এত মহব্বত করছেন, এতটা তার জন্য ছায়া হয়ে থাকছেন খাজা আবু তালেব, কিন্তু ইসলাম কবুল না করার কারণে অনন্তকাল জাহান্নামের আগুনেই জ্বলতে হবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এতে বোঝা যায় যে এক এক মুসলমানের ইসলামের এই জিন্দগি, ইসলামের এই দৌলত কত বড় দৌলত। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে হে প্রিয় মাওলা, কি সীমাহীন মেহরবানি আপনার আমার উপরে, আদমিয়ত দাদাই বাজাম মুসলমা কর দায়ী, খুদা কুরবান সওয়াম এহসা পর এহসা কর দায়ী, হে আল্লাহ আপনি আমাকে পশু না বানায়া, জন্তু জানোয়ার না বানায়া আপনি আমাকে মানুষ বানাইছেন, মানুষ বানানোর পর হে আল্লাহ আপনি আমাকে মুসলমান হওয়ার তৌফিক দিছেন, ইসলামী ইমানের তৌফিক দিছেন, খুদা কুরবান সওয়াম এহসা পর এহসা কর দায়ী, এই জীবন আপনার জন্য আমি উৎসর্গ করতে থাকবো, সারা জীবন আপনার হয়ে আছি, আপনার হয়ে থাকবো, আপনার এই এহসানের এই মেহরবানির কোন শুকরগুজারি আদায় করা আমার জন্য কোনদিন সম্ভব না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনহি কা উনহি কা হুয়া যা রাহা হো, আমি আর কারণ, আমি তো শুধু মাওলার মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে আমি মাওলা পর্যন্ত পৌঁছবো। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখছেন, কোন এক বুজুর্গ বলছিলেন যে সাচ্চা মুসলমান যে হয়, সাচ্চা মুমিন যে হয়, তার মর্তবা তো এত বড় হয় যে তাওহীদ তো ইহাই কে বস খুদা হশর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হয়। সত্যিকার ঈমান ওয়ালা, সত্যিকার তাওহীদ ওয়ালা তো ওই বান্দা যে কিয়ামতের দিনে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ পাক বলবেন যে কোনো সাক্ষীর দরকার নাই, আমিই জানি ও আমার কত পাগল কত দিওয়ানা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন, উস দিওয়ানা কে দিওয়ানা না শুদ মারাসাসরা দিদ দরখানা না শুদ, পাগল সে ব্যক্তি যে আল্লাহর পাগল হয় নাই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজ মুদাম আকলে দূরান দেশরা বাদা জি দিওয়ানা সাদাম খেসরা, দুনিয়ার লাইনের বুদ্ধিজ্ঞানের দৌড় আমি বহুত দেখলাম, কে কোন পর্যন্ত দৌড়াইতে পারছে, দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার বুদ্ধিজ্ঞান দিয়া শেষ পর্যন্ত না হয় কোন দেশের বাদশাহ হয়ে গেছে, এর ঊর্ধ্বে আর কেউ পৌঁছতে পারে না। কোন মানুষ যদি সারা দুনিয়ারও বাদশাহ হয় কিন্তু সে ঈমান আনলো না, চিরদিন তাকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ঈমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ, ওই মানুষ সাচ্চা বুঝওয়ালা সত্যিকার জ্ঞানওয়ালা যে মানুষ এই দুনিয়াতে থাকে কিন্তু আল্লাহকে ভুলে না, আখিরাতকে ভুলে না। قال رسول الله صلى الله تعالی علیہ وسلم الکیس من دان نفسه وعمل لما بعد الموت, সত্যিকার জ্ঞানী ওই মানুষ যে থাকে দুনিয়াতে কিন্তু নফসের গোলামি করে না, নিজের মনের হারাম খায়েশাতের গোলামি করে না, আল্লাহর হুকুমের অধীন জিন্দেগী কাটায়, মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জিন্দেগীকে সুন্দরভাবে সাজায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য ভারতের এক বুজুর্গ নসিহত করে বলছিলেন যে আমার ভাই মুসলমান, তুমি তো এই কথা বলো এবং সিদ্ধান্ত নাও, আর জুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো, আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হয় মুঝে, লাখ নিজের মনের স্বাদ আমার চূর্ণ বিচূর্ণ করতে হয়, দুনিয়ার লাইনের হাজার অন্যায় প্রোগ্রাম প্ল্যান পরিকল্পনাকে আমার তছনছ করতে হয়, সবটা আমি করতে রাজি, যে কোনো ত্যাগের বিনিময়ে হৃদয়টাকে জীবনটাকে হে মাওলা আপনার পছন্দের উপযুক্ত করে আমাকে সাজাইতেই হবে, জোন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিদার বোহে উদার হাম, আমি আমার নফসের গোলামি করবো না, মনের কথা শুনবো না, দুনিয়ার কারো কথার দিকে কান দেব না, আমার তো নজর থাকবে মহান আল্লাহর জাতের উপরে, আমার মাওলা যা বলেন সেটাই আমি শুনবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তুমি আল্লাহর কথার অধীন জিন্দেগি বানাও, তোমার রসুলের শিক্ষার অধীন তোমার জিন্দেগি বানাও। আল্লাহ পাক বলেন, আমি গ্যারান্টি দিলাম দোনো জাহানে তুমি আমার রহমতের ছায়ার মধ্যে থাকবে। এজন্য আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আমার মুসলমান ভাই, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবনের নকশা যে নিজ জীবনে ধারণ করে আল্লাহ রাসূলের এই সুন্নতের নকশা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই বান্দা আমি আমার সুন্নতকে আমার আদর্শকে ভালোবাসবে নিঃসন্দেহে সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়ে গেছেন ইসলামের চর্চাকারী, ইসলাম অনুসরণকারী, সুন্নতের জীবন অনুসরণকারীদের জন্য। আল্লাহ তাআলা সেই কাফেলার মধ্যে আমাদের সকলকে সামিল করেন। হ্যাঁ, তো ওই আয়াতে পাক নাজিল হল যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কাফের মুশরিক হয়ে যদি কেউ মারা যায় তো তার তো কোনো ক্ষমা নাই, কিন্তু এছাড়া মুসলমান যদি হাজারো গুনাহ করে আল্লাহ পাক যাকে চান আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত ওয়াহশীকে শুনিয়ে দিলেন, যে আল্লাহ পাক তো বললেনই যে জিনা হোক, মদ খাও, জিনা করো, চুরি করো, ডাকাতি করো, দুনিয়ার যে কোনো গুনাহ হয়ে যাক না কেন, যদি ঈমান থাকে তো আল্লাহ পাক যাকে চান মাফ করে দিবেন। ওয়াহশি এই কথা শোনার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কথা তো সুন্দর যে আল্লাহ মাফ করে দিবেন, যত গুনাহ সব গুনাহই মাফ করবেন, কিন্তু এই আয়াতের মধ্যে বলা আছে আল্লাহ যাকে চান তাকে মাফ করবেন, তা আমাকে তিনি চাইবেন কিনা তো আমি বুঝবো কিভাবে, আমাকে যদি না চাইলেন তা আমি তো আবারও ফাঁদে পড়ব। এই প্রশ্নের উত্তর নবী আর দিলেন না, তিনি আবার নীরব নিশ্চুপ থাকলেন, বললেন যে রব্বুল আলামিন কি হুকুম করেন, কি আবার এর উত্তর আসে আমি অপেক্ষায় থাকব। এরপরে জিবরিল আমিন আবার আয়াত নিয়ে আসলেন, এই আয়াতে পাক যে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله, হে রসুল আমার আমার রেফারেন্স দিয়ে এই কথা বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যত চরম থেকে চরম সীমা অতিক্রমকারী হও না কেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যদি আমার নিকট ক্ষমা চাও তোমাদের সবগুলো গুণ আমি মাফ করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এই জন্য আমি ক্ষমা করে দিব, আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমি সীমাহীন রহমতওয়ালা। তো গুনাহগার কেউ না থাকলে আল্লাহ কাকে মাফ করবেন, তো আমার ক্ষমার গুণ তালাশ করতে থাকে গুনাহগারকে, কোন গুনাহগারকে পাইলেই আমি তাকে মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চাভাবে তওবা করার এবং ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। এই আয়াতে পাক শোনার পরে ওয়াহশী তখন আগায় আসলেন এবং বললেন, আর কোনো বাধা নাই ইসলাম কবুলের পথে, তখন ইসলাম কবুল করলেন না, মুসলমান হয়ে গেলেন। ওই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বললেন যে গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা খালি ওয়াহশীর জন্য না কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্তের সমস্ত গুনাহগার মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ এবং গ্যারান্টি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে আমার ভাই মুসলমান, তাহলে আর দেরি করো না, তু হো কিসি বিহাল মে মাওলা সে লাও লগায় যা কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড় গেড়ায় যা, তুমি যত বড় গুণাগারী হোক না হোক না কেন হে মুসলমান, যত মারাত্মক তোমার বরবাদ জিন্দগি হোক না কেন, আর দেরি করো না, এইবার উঠো আল্লাহকে ডাকো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড় গেড়ায় যা, আল্লাহ পাক কত বড় ক্ষমা কত সীমাহীন দয়াওয়ালা, তিনি কাফেরকে মুহূর্তে মুসলমান করতে পারেন, জঘন্য থেকে জঘন্য মুসলমানকে মুহূর্তে ওলিয়াল্লাহ বানিয়ে দিতে পারেন, আল্লাহ পাক কুত্তাকে পর্যন্ত মানুষ বানিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেই মহান রব্বুল আলামিনের কাছে হাজির হইতে তার কাছে ক্ষমা চাইতে তুমি আর দেরি করো না, খোলে ওয়া না খোলে দর উস পে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম করিয়া আনি সদা লাগায় যা। হ্যাঁ, আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কিনা, তুমি সেদিকে তাকায়ও না, তুমি তোমার কাজ ধরো, তুমি তোমার কাজ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যে জিন্দগিটাকে বন্দেগীর দ্বারা সাজায়, তাকওয়ার দ্বারা সাজায়, সুন্নতের দ্বারা সাজায়। এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। হারাম দুনিয়া, পাপের দুনিয়া আমাদেরকে পাপের দিকে টানতে থাকে, কিন্তু দস্তা দুস্তি করে আমাদেরকে চলতেই হবে জান্নাতের পথে। ঠিকানা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার ভাইরা, জান্নাতের পথে চললে নিঃসন্দেহে জান্নাতেই পৌঁছবে বান্দা, আর জাহান্নামের পথে চললে সেটা তো জাহান্নামেরই রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, ঈমানের সাথে নেক আমলের সাথে জিন্দেগি কাটানো এত দামি সম্পদ, এত বড় জিনিস যে হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলতে থাকতেন, ঈমানু সালামত বলবে গোর বরে আসন্ত বরি চুস্তিও চালা কিয়েমা। আমার বন্ধুরা, তোমরা আমার লাখ প্রশংসা করো, কিন্তু আমি আসি এক চিন্তা যে আমি ইমানটুকু নিয়ে কবরে যেতে পারবো কিনা। যদি আমি ইমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে বুঝলাম যে আমার জীবনে নিঃসন্দেহে আমি একদম সফল কাম, আমার সমস্ত কাজ এবং আমল আজকে নিশ্চয়ই কাজে লাগছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর মতো এত বড় মানুষ, তিনি বলতেন, একই গম হমেশা একই গম অন্দরই অন্দর সে খায় যা রাহা হ্যায় না জানে কাল কিয়ামত মে আশরাফ আলী কে কে হাল হোগা, এক চিন্তা দিন রাত আমাকে শেষ করতেছে ভিতরে ভিতরে, যে না জানি কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে। এবং তিনি বলতেন যে হে আল্লাহ, জান্নাতের উপযুক্ত তো আমি না, কিন্তু জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না, হে আল্লাহ জান্নাতীদের জুতার মধ্যে আপনি আমি আশরাফ আলীকে একটু আশ্রয় দিয়ে দিয়েন। এত বড় মানুষ, এত বড় ওলি আল্লাহ, লাখ কোটি আলে মোলামা বুজুর্গান দিন যার অনুসরণ করেন, সেই মহান বুজুর্গ মহান বলি আল্লাহর ভয়ে থরথর কাঁপতে থাকেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি মস্ত বড় তাবেঈ ছিলেন, কত উঁচু মানের আলেমে দীন ফকিহ ছিলেন। সে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনিয়া কত মানুষ এই পৃথিবীতে হেদায়েতের পথ প্রাপ্ত হচ্ছে। সে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ, এই সর্বশেষ নম্বরে যেই মুসলমানকে আপনি নাজাত দিবেন জাহান্নাম থেকে, সেই নম্বরে অন্তত আপনি হাসান বসরিকে কবুল করেন। কি পরিমাণ আল্লাহর ভয়ে তারা কাঁপতে থাকতেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর পূর্বে আল্লাহ পাক বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই বান্দারা দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করতে থাকবে, দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়ার জন্য আখেরাতকে বরবাদ করতে থাকবে, আখেরাতকে জলাঞ্জলি দিতে থাকবে, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে তো জাহান্নাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর এর বিপরীতে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে বান্দা আল্লাহকে ভয় করতে থাকবে সারা জীবন, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে হারাম রাস্তা থেকে হেফাজত করতে থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। দুইটাই রাস্তা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেন, যে বান্দারা ঈমানের উপর থাকবে আর নেক আমল নিয়ে জিন্দেগি কাটাবে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক অনন্তকাল জান্নাতের মধ্যে তাদের জন্য মেহমানদারি করতে থাকবেন। তাদেরকে আল্লাহ পাক সম্মানিত মেহমান হিসাবে কবুল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, তাহল হঠাৎ তারা যখন আনন্দ উল্লাস ফুর্তি করতেছে, হঠাৎ একদিন তারা দেখবে যে কি ব্যাপার, এরকম উপর থেকে নূর চমকাইতেছে। তখন তারা উপরের দিকে তাকায়া দেখবে মহান রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন। আর যখনই জান্নাতীদের উপর নজর পড়বে, রব্বুল আলামিন তখন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা আমার সালাম গ্রহণ করো। আল্লাহ পাক নিজে জান্নাতীদেরকে সালাম করবেন। এজন্য সালাম এটা কোনো মামুলি আমল না, জান্নাতের মধ্যে পর্যন্ত যে আমল শেষ হবে না, সেটা চালুই থাকবে। কেউ কাউকে দেখলে সালামুন আলাইকুম, হ্যাঁ যে আসসালামু আলাইকুম, এটা সেখানেও চালু থাকবে। এজন্য আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আমরা সালাম খুব বেশি বেশি করার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি একবার এতটুকু বলে আসসালামু আলাইকুম, এতে দশ নাকি আল্লাহ পাক দান করেন। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতে ২০ নাকি দান করেন। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এতে ৩০ নাকি আল্লাহ পাক দান করেন। কিয়ামতের ময়দানে এক একটা নেকির জন্য মানুষ ছটফট করতে থাকবে, হায় তুমি যদি ভাই আমাকে একটা নেকি দান করো। সেই কিয়ামতের ময়দানে বুঝে আসবে তখন সেখানে দুনিয়ার কোনো মুদ্রার কোনো মূল্য নাই, না টাকার মূল্য, না রুপিয়ার মূল্য, না ডলারের মূল্য, না রিয়ালের মূল্য, কোন কিছুরই মূল্য নাই। ওখানে তো মূল্য কেবলমাত্র নেক আমলের এবং ঈমান এবং নেক আমল, নেক অন্তর এবং নেক জিন্দেগির মূল্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতে কাজে আসবে না তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি, হ্যাঁ কাজে আসবে শুধু একটা অন্তর, যে অন্তরটা নিরোগ, নির্দাগ, নিষ্কলঙ্ক, একদম আল্লাহর নূরে, ঈমানের নূরে, তৌহিদের নূরে পরিপূর্ণ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের জজবা এবং তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, মৃত্যুর যখনই মানুষের মৃত্যু হয়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমল করার সুযোগ তো এই দুনিয়ার জীবনে যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস জারি আছে। হ্যাঁ বলতেছিলাম যে ইল্লা মিন সালাসাতি আশিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাবা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ দুনিয়ার থেকে গেলে আমলের কোনো সুযোগ নাই, কিন্তু সৎকায় জারিয়া যদি সে করে গিয়ে থাকে, যে মসজিদ করছিল, কোন মাদ্রাসা করছিল, কোন একটা পানির কল দিছিল, যার উপকারিতা মানুষের মধ্যে অব্যাহত, যে সওয়াবও তার জন্য অব্যাহত জারি থাকবে তার। আর ইলমিন ইউনতাবাউ বিহি, কোন কি দিনে কিতাব লিখে গেছে, অথবা তার বহু ছাত্রকে সে বহু মানুষদেরকে দিনের কথা শিখিয়ে গেছে, ওই মানুষগুলো এই ইলমে দিনের মোতাবেক, দিনের নসিহত মোতাবেক আমল করতেছে, এ সওয়াব ওই বান্দার আমল নামে পৌঁছে থাকবে। অথবা কোন মাদ্রাসা কায়েম করে গেছিল, যে হাজার মুসলমান একসাথে হয়ে একটা মাদ্রাসা কায়েম করলেন, এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া হচ্ছে, কোরআন শরীফের সওয়াব তার আমল নামে পৌঁছতেছে, বুখারী শরীফ পড়া হচ্ছে, বুখারী শরীফের সওয়াব তার আমল নামে পৌঁছতেছে, হাজার হাজার ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে, হাজার হাজার ছাত্র কোরআন শরীফের সওয়াব পৌঁছতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, ১০ বার কোরআনে পাকের খতমের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। এখন ওই মাদ্রাসার ছেলেরা সূরা ইয়াসিন পড়লো সকালবেলা, ১০০ ছেলে সূরে ইয়াসিন পড়লো, তো প্রত্যেকের এক একজনের সূরে ইয়াসিনের বাবদ ১০ খতম কোরআনে পাকের সওয়াব যে হবে, যে মাদ্রাসা কায়েম করে গেছেন, এই মাদ্রাসায় সাহায্য করে গেছেন, ওই লোকের আমল নামে এটার সওয়াব পৌঁছতে থাকবে। আও ইলমি ইউনতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান সে রেখে গেছে। নেককার সন্তান মানে ঈমানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, এবং সত্য কথা বলে, মিথ্যা থেকে দূরে থাকে, হারাম পথ থেকে দূরে থাকে, বেপর্দা থেকে দূরে থাকে, জুলুম থেকে দূরে থাকে। এই হলো ওয়ালাদের সওয়ালে, নেককার দিনদার আল্লাহওয়ালার সন্তান সে গড়ে গেছে। এই সারা জীবনে সন্তান যত আমল করবে, এই সন্তান পাঁচ অক্ত নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজের সওয়াব তার মা বাবার কবরে পৌঁছতে থাকবে। এই সন্তান হজ করতে গেল, এর হজের সওয়াব ও পাবে, ওর বাবাও পাবে। ও দান করলো কোটি কোটি টাকা দান করলো, এই কোটি কোটি টাকা দান করার সওয়াব ওর বাবার আমল নামে পৌঁছতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়ালাদিন সালিহিন এটা হলো মূল, ইয়াদুলাহু এটা হলো তার আরেকটা আলাদা গুণের বয়ান। নেককার সন্তানের নেক আমলের সবগুলো সব সে যেমন পাবে, সাথে সাথে তার মা বাবাও এই কবরে তাদের সব পৌঁছতেই থাকবে। ইয়াদুলাহু, আর সেই সন্তান তো নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবেই। এই হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে নেককার সন্তানের জন্য উচিত বাবা মার জন্য দোয়া করতে থাকা। সে বা সন্তান দোয়া করবে, সে দোয়ার কারণে আলাদা স্বভাব পাবে। মূল হলো এখানে মা সিকালাহুল কালাম আর ওয়ালাদিন সালিহিন। মুফতি রফিক সাহেব, হ্যাঁ কয়টা বাজু ভাই? ওফো, সোয়া এগারোটা বেজে গেছে, রাত তো অনেক হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, সময় তো পার হয়ে যেতেছে, তো আমরা কাজ করতেছি কি? আমরা আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম কি? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মরকাদাও বলেন যে এক লোক খুব পাক্কা দুনিয়াদার, দিনের লাইনে কোনো হাঁটার তার তৌফিক হয় নাই। সেই লোক একদিন শুনতে পা এক ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, ভাইরা আমার যে মালটা আমি বিক্রি করি এটা ভাই থাকে না, অটোমেটিক শেষ হয়ে যায়, আপনারা একটু সাহায্য করেন ভাই, আপনারা যারা কিনবেন তাড়াতাড়ি আমার মালটা কিনেন, দুই পয়সা এতে আমি পাই, এর দ্বারা আমার ঘর সংসার চলে। ওই বিরাট নওয়াব সাহ, দুনিয়াদার নওয়াব সাহ, সে ঘরের মধ্যে থেকে চিন্তা করতেছে কি মালের ব্যবসা করে এটা শেষ হয়ে যায় থাকে না। আরে ভাই এরকম কি, কাপড়ের দোকান করলে, কাপড় বিক্রি করলে কাপড় কি শেষ হয়ে যায়? গামছার দোকান, গামছা বেচে লুঙ্গি বেচে কি শেষ হয়ে যায়? কি শেষ হয়ে যায়? গোলালু বিক্রি করলে তো গোলালু তো আসি, শেষ হবে কেন? তো ওই ধনী লোক নওয়াব সাহ ঘর থেকে বের হয়ে আসছে, এসে দেখে যে এই যে চিৎকার করতেছে ফেরিওয়ালা, ওর মাথায় কতগুলো বরফের টুকরা, এই বরফ বিক্রি করতেছে সে, এটার দ্বারাই তার ঘর সংসার চলে। যখন ওই নওয়াব সাহ বুঝতে পারছে আরে ওই বরফটা বরফ বেচে তো এটা কেউ না নিলে তো শেষ তো হয়েই যাবে, এই নওয়াব সাহ এক চিৎকার শুরু করলেন, কাঁদতে কাঁদতে শেষ, হায় ওর যেরকম বরফের চাকা মুহূর্তে মুহূর্তে শেষ হয়, আমার মূল্যবান জীবনটাও তো মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যেতেছে, এটার উপর তো আমার কোনো কন্ট্রোল নাই, আমার যখন দম বন্ধ হবে দুনিয়ার থেকে আমি যাব, তো আল্লাহর সামনে কি নিয়ে যাব? বস তওবা করলো এই লোকটা, চিরদিনের জন্য সে দিনদার নেককার আল্লাহ বলা হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলাম ইয়ানিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ইমানওয়ালা বান্দাদেরকে এখনো সময় আসে নাই আল্লাহর ভয়ে আত্মা কাঁপতে থাকতে এবং আল্লাহর ভয়ে আত্মা অন্তরাত্মা বিগলিত হইতে থাকে। ফুজাইল ইবনে ইয়াজ এক জমানা পর্যন্ত তিনি ডাকাতি করতেন, যখন এই আয়াতে পাক এক বুজুর্গ যখন পড়তেছিলেন আর হযরত ফুজাইল ইবনে ইয়াজের কানে আয়াত পড়ল, তিনি চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন যে হে আল্লাহ, বালা কদ আন, হে আল্লাহ নিঃসন্দেহে সময় আসছে, আমার বুঝ আসছে আপনার রহমতের বরকতে যার এই জিন্দগি বরবাদিতে, হ্যাঁ আর এইভাবে আমার জিন্দগিকে বরবাদ করা যাবে না, যা পিনে কুতুবে হিসাব পিলি আবহায় রোজে হিসাব কা ধড়কা, এক্ষুনি আমাকে আল্লাহর দিকে ছুটতে হবে, মাই ইসি মোহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, এখনই ছুটবো আল্লাহর দিকে, আল্লাহর নিকট মাফ চাইবো, তওবা করবো, যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ঘোষণাই করছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের পালনেওয়ালা মাওলার কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস একবার আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের সামনে বলছিল, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টাই আমি করতেই থাকব। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, হে ইবলিস শোন, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুনাগার বান্দারা যতক্ষণ মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য অতীতের জীবনে যা ভুল ত্রুটি হয়ে গেছে এখন আমরা তওবা করি, এখন তো সৎ পথে ফিরে আসি, এখন তো হেদায়েত অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাকে আপনাকে তৌফিক দান করেন, আমার আমার ভাইরা পাঁচ ভক্ত নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, হালাল খাই, গুনার কাছ থেকে দূরে থাকি, কোন মাখলুকের উপরে কোন মানুষের উপরে জুলুম না করি, এতটুকু কাজ যে বন্দা করবে নিঃসন্দেহে এসে জান্নাত পর্যন্ত পৌঁছবে। দারুল দেওবন্দের বিখ্যাত বুজুর্গ একটা না 60 বছর তিনি দারুল দেওবন্দের অধ্যক্ষ ছিলেন হাকিমুল ইসলাম হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, তোমরা যদি এই শেষ জমানার মুসলমানরা এক একজন খালি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার আমলটুকু করো আর এক একটা গুনাহ থেকে বাঁচো, এই জমানার এক এক মুসলমান তো তোমরা, এই জমানার এক একজন জুনায়দে বাগদাদি, এক একজন বায়েজিদ বুস্তামী। ফরজ আমল এত মূল্যবান। আর হাদিস শরীফে স্বয়ং হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, ওমা তাকাররাবা আব্দি ইলাইয়া বলেন, আমার বন্দা হাজারো আমল করে কিন্তু এক একটা ফরজ আমল যখন করে, এই ফরজ আমলের দ্বারা আমার যে বিশাল বড় মহব্বত সে আকৃষ্ট করতে পারে, কোন আমলের দ্বারা এতটা আমার মহব্বত আকৃষ্ট করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হুজরতুল ইসলাম হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ তিনি ফয়জুল বারী শরীফ বুখারীতে বলেন, এই হাদিসে পাক থেকে প্রমাণ হয় যে ফরজ আমলের মর্তবা সবচেয়ে বড়, চাই সেটা ফরজে আইন হোক অথবা ফরজে কেফায়া, সমস্ত নফলের চেয়ে ফরজের মর্তবা বেশি, সেটা ফরজে আইন হোক এবং ফরজে কেফায়া। ফয়জুল বারীতে এই ব্যাখ্যা আছে, আল্লামা কাস্তালানি এরশাদুস সারির মধ্যে একই ব্যাখ্যা লিখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর পরের হাদিস হল আমার বান্দা নফল আমলও করতে থাকে করতে থাকে করতে থাকে আমার নৈকট্যের তালা আসে, এক পর্যায়ে তার প্রতি আমার মহব্বতের দৃষ্টি আকৃষ্ট হয়। এ হাদিসের বাগধারা বর্ণনা ধারা থেকে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে এতে প্রমাণিত হয় যে ফরজের দ্বারা ডাইরেক্ট বান্দা আল্লাহ পাকের মহব্বতের পাত্র হয়ে যায়, আর নফল আমল করতে থাকলে করতে থাকলে করতে থাকলে এক সময় তখন আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে, খাস মহব্বতের নজর তার উপরে পড়ে যায়। বোঝা গেল মহব্বত পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল ফরজ আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার প্রিয় বন্ধুরা অন্তত ফরজ আমলগুলো তো করার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে প্রত্যেক দিনই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আর কোন মুসলমান রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরে পরবর্তী চান্দে খালি 6টা নফল রোজা রাখলো, চাই সে 6টা নফল রোজা একসাথে রাখুক লাগাতার 6 দিন অথবা বিক্ষিপ্ত ভাবে 6 দিন, যে কোনোটাই হোক, বাস যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে পরবর্তী মাসে 6টা নফল রোজা রাখলো, পূর্ণ সারাটা বৎসর ভরে রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আর আল্লাহর রাস্তায় এক একটা আল্লাহর সন্তুষ্টির নিয়তে এক একটা নফল রোজা রাখার মর্তবা এত বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজাহু আনিন নার 70 খরিফান, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল রোজা রাখে তো এই বান্দার জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের 70 বছরের দূরত্ব পয়দা করে দিবেন। একটা নফল রোজার মর্তবা যদি এত বড় হয়, একটা ফরজ রোজার মর্তবা তাহলে কত বড়। আমার ভাইয়ের জন্য ফরজ আমলগুলো আমাদের থেকে না ছুটে ইচ্ছা করে গাফলতি করে ফরজ আমলগুলো ত্যাগ না করি। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা আমার কাছে বলেন, প্রত্যেক মুসলমানের এই মন চায় আমি আল্লাহর ওলি হয়ে যাই। আর আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কাজ করতে হয়, ঈমান এবং তাকওয়া। তিনি বলেন যে ঈমান তো আল্লাহ পাক আমাদেরকে নসিব করেই দিয়েছেন, আর একটা কাজ করি তাকওয়া ধরি। তাকওয়া কি? ফরজ না ত্যাগ করা, গুনার কাজে লিপ্ত না হওয়া, আর গুনাহ হয়ে গেলে কোন ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাকের নিকট তওবা করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তায়বু মিনা যামবি কামান লা যামবালা, যে বান্দা গুনাহ থেকে তওবা করলো আল্লাহ পাক বেগুনাহ বান্দার মর্তবা তাকে নসিব করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা বারবার বারবার জীবনভর আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, রাস্তা তো আমাদের জন্য পরিষ্কার ভাই, আমার ভাইয়েরা এই জন্য আমলের পথে থাকি, ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাকের নিকট তওবা করি। আরেকটা বিষয় কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সে কারণে সারাটা জীবন আল্লাহর হুকুম তামিলের জিন্দগি বানাও, কিন্তু একই সঙ্গে সাচ্চা বন্দাদের পথ অনুসরণ করো, সাচ্চা বন্দাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে থাকো, আর সাচ্চুকে সাথ রায় পড়ো। হযরত থানবী এক বয়ানের মধ্যে তর্জমা করছেন, আর সাচ্চুকে সাথ রায় পড়ো, আমার ভাইয়েরা এর জন্য নেক আমল করবো, ওলামায় দ্বীনের সঙ্গে উঠা বসা করবো, আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা করবো। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল বারাকাতু মা আকাবিরকুম। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসে মরফু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন দুজাহানের তাম কল্যাণ রহমত বরকত এটা তোমরা লাভ করবে আকাবির দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা বড়, ইলমে বড়, আমরে বড়, আল্লাহর মহব্বতে বড়, আল্লাহর সঙ্গে সম্পর্কে বড়, এই বড় যারা তাদের পথে চলবা তো দুজাহানের কল্যাণ তোমাদের নসিব হবে। এই হাদিস শরীফ মুসনাদ মুস্তাদরাকে হাকিমে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন সহিহুন আলা শর্তিল বুখারী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন আমার ভাই মুসলমানরা, তোমরা যারা দ্বীনের পথে হাঁটো, দ্বীনের জন্য ফিকির করো, তোমাদের কর্তব্য, তোমাদের পূর্বসূরি বড় যারা আল্লাহর মহব্বতে বড়, যারা সারা দুনিয়ার মুসলমানরা উলামায়ে দ্বীন যাদের সম্পর্কে এটা মানতে বাধ্য, এই লোক বহুত বড় সাহেবে নিসবত বলি আল্লাহ ছিলেন, এইরকম যারা বড় তাদের সঙ্গে সর্বজমানের পরামর্শ করে তোমরা চলো, তাহলে তোমাদের দিন জিন্দগি নিরাপদ হবে। আর যদি আকাবের দিন আউলিয়া উম্মতকে তোমরা এড়ায় চলো, আমি জানি না কখন তোমরা কোন গুমরাহের অন্ধকারে হারায় যাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সর্বযুগেই বুজুর্গানে দিন যারা দিনের ক্ষেত্রে বড় তাদেরকে উপরে রাখছেন, মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে দিন সে হো কে তেরে দিওয়ানে গায়ে লওটায় জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে। আল্লাহ পাকের শুকর, আমার বুজুর্গানে দিনের দোয়ার বরকতে শুরু থেকে শেষ পর্যন্ত যত কথাই আমার বলার তৌফিক হয় সবগুলো কথা এর মধ্যে আমি যেমন আকাবের বুজুর্গানে দিনের রেফারেন্স দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন এবং প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নার দলিল প্রমাণ পেশ করার আল্লাহ পাক তৌফিক দান করেন। কারণ কিছু লোকজন এরকম দুনিয়াতে এখন দেখা যায় বুজুর্গানের রেফারেন্স দিলে তারা যথেষ্ট মনে করে না, অথচ বুজুর্গানের দিন মানে কি, দিনের ক্ষেত্রে যারা মুস্তানাদ, যারা দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দিনের এক একটা স্তম্ভ যারা, তো তাদের রেফারেন্স দেওয়ার পরে ফের কথা বলার সুযোগ কোথায়? আশ্চর্যের কথা, যখন বলা হলো যে এই প্রেসক্রিপশন লিখছেন পিজি হসপিটালের ডাক্তার এম এ জলিল, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর কোন রাস্তাঘাটের কোন ডাক্তার এই ব্যাপারে টুশব্দ করার কোন ক্ষমতা থাকে? যেই ব্যাপারে ওলামায়ে দ্বীন ইমাম শাহওয়ালুল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর দ্বীনের ব্যাখ্যা দিয়েছেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল্লাহ থানভী ব্যাখ্যা দিয়েছেন, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি ব্যাখ্যা দিয়েছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হুজ্জতুল ইসলাম ইমাম গাজারি দ্বীনের ব্যাখ্যা দিয়েছেন, হযরত ইমাম আবু হানিফা ব্যাখ্যা দিয়েছেন, ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তারাই ব্যাখ্যা দিয়েছেন। এই কথা বলার পরে ফের আমাদের এই নিয়ে উচ্চবাচ্য করার সুযোগ থাকে কোন জায়গায়, যে আমরা এটা মানি না, আমরা ইসলাম নিজেরা বুঝি, এটা আমরা নিজেরা বুঝতে গেলে এটা ভুল পথ। যে মুস্তাকিল বিজ্জাত হুয়া মুস্তাকিল বজ্জাত হুয়া, যে ব্যক্তিগতভাবে নিজেই মনে করে ইসলাম বোঝার জন্য আমি যথেষ্ট, আকাবের দিনকে লাগবে না, নিঃসন্দেশে গুমরাহির অন্ধকারে হারায় যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেদা হেফাজত করেন। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আর রহমান ফাসাল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। হ্যাঁ, এক বুজুর্গে তর্জমা করছেন যে আল্লাহকে জানতে চাও, আল্লাহর রাস্তা চিনতে চাও, যারা খবরওয়ালা তাদের নিকট জিজ্ঞাসা করো তারা কারা, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা দ্বীন সম্পর্কে জানো না ওলামায়ে দ্বীন থেকে দ্বীন নেওয়ার চেষ্টা করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হচ্ছে নবী রসুলদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইন্নামা ওয়ার্রাসুল ইলম, যে নবী রসুলগণের ইলমের ওয়ারিস। এজন্য বিশ্বে মুসলমানরা নিরাপদভাবে ইসলামের পথ অনুসরণ করার এবং সফলতার মধ্যে থাকার তৌফিক প্রাপ্ত হবে যদি তারা সাচ্চা হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে থাকে, তাদের রাস্তা অনুসরণ করে। উলামায়ে দ্বীনকে এড়াইয়া চলা এটা গুমরাহির পথ, এটা অন্ধকারের পথ, এটা জীবনকে ধ্বংস এবং নষ্ট করার পথ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ অনুসরণের তৌফিক দান করেন আকাবের দ্বীনের এবং সাচ্চা হক্কানি উলামায়ে দ্বীনের ব্যাখ্যার আলোকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আপনারা মাশাআল্লাহ এসা মুসলমান ভাইরা বসছেন তো বসছেনই মাশাআল্লাহ, এত লম্বা সময় যাব শুনতেছেন। এই জন্যই আজকেও আমি কামরার ভিতরে ওলামায়ে কেরামের সামনে বলতেছিলাম যে ভাই আমাদের দেশে মুসলমানদের মধ্যে দিনের পিপাসা প্রচন্ড অদম্য পিপাসা। আমি সারা দেশে যেখানে আমার যাওয়ার তৌফিক হয় দেখতে থাকি যে আশ্চর্য। পরশুদিন না ডেমরা কোথায়, পরশুদিন ডেমরাতে, ঢাকার ডেমরাতে প্রোগ্রাম ছিল, ওইখানে বিকাল দিনভর বৃষ্টি, দিনভর বৃষ্টি, বিকালে বৃষ্টি, এত বৃষ্টি যে বিশাল শামিয়ানা যারা করছিল প্যান্ডেল করছিল তছনছ হয়ে গেছে এবং সে পুরা ওই ময়দানের মধ্যে পানি আর পানি। তা আমি খবর পেলাম এবং ভাবলাম যে আজকে বোধহয় ছুটি হবে আমার। আচ্ছা পরে শুনলাম যে না তারা আবার নতুন আরেকটা প্যান্ডেল আরেক জায়গা বানাইছে। আমি বলি ইয়া আল্লাহ আজীব মুসলমান তো এরা, যে সেখানে যাওয়াই লাগবে। শুনলাম বিকালে আবার বৃষ্টি হয়ে ওই জায়গায় পানি জমে গেছে, এখন কি হবে? তাহলে তো বোধহয় আজকে আর হবে না। আমি খোঁজ নিতেছিলাম এই জন্য 10 জন মুসলমানও যদি থাকেন, 2 জন মুসলমানও যদি এই মাহফিল উপরকে বসে থাকেন, নিশ্চয়ই আমরা হাজির হব ইনশাআল্লাহ তাআলা। কেন আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দিনের জন্য যেই আসে তার মর্তবা অনেক বড়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন আমাদের নিকট যারা আল্লাহর দিনের কথা শুনতে আসেন তাদের পা কদমের জিয়ারতটা আমি ইমদাদুল্লাহ নিজের আখেরাতের নাজাতের উসিলা মনে করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম শাহউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলীর খানদানের এক মহান বুজুর্গ ছিলেন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী। তিনি দিল্লির জামে মসজিদে বয়ান করলেন, লম্বা বয়ান দিছেন। বয়ানের পরে বয়ান শেষ হয়ে গেছে, সব মানুষ চলে যেতেছে, তো তিনি সিঁড়ি দিয়ে নামতেছেন। এক বুড়া মানুষ মুসলমান তিনি আসছেন, আইসা বলেন যে ভাই ইসমাইল আছে? ইসমাইল ইসমাইল আছে না, চলে গেছে। জিজ্ঞেস করতেছেন কাকে? হযরত শাহ ইসমাইল শহীদকে, যিনি এতক্ষণ বয়ান করলেন, লক্ষ লক্ষ আলেমদের যিনি শিরোমণি, তার নিকট ডাইরেক্ট বুড়া মানুষটা জিজ্ঞেস করতেছেন, চিনেন না তো তিনি? বললেন ইসমাইল আছে। বলে কেন? যে ইসমাইল নাকি আজকে এখানে বয়ান করবে, আমি তার বয়ান শুনতে আসছিলাম। ও হো, আমার নামে ইসমাইল, ও হো, যে বয়ান শেষ? বলে না, বয়ান শেষ কি, আমি এখন আবার বয়ান করব। এই একটা মাত্র মানুষের জন্য পুরা যা বয়ান করছিলেন ঘন্টা ব্যাপী, 1.5 ঘন্টা ব্যাপী যা বয়ান করছিলেন পুরাটা ওই বুড়া মিয়াকে সবটা আবার শুনিয়ে দিচ্ছেন। তো ওনার সঙ্গে যে ওলামায়ে কেরাম ছিলেন সকলে তাআজ্জব করলেন যে এই একটা মানুষের জন্য আপনি এত লম্বা বয়ান করলেন। তো হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করছিলাম, আমার নিজের জন্য না, আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য হাজার মানুষকে শুনাইছি সে আল্লাহর জন্য একজন মুসলমান ভাইকে শুনাই দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো পরে ওরা ওই দুই প্যান্ডেল যখন শেষ হয়ে গেল তো একটা স্কুলের মধ্যে গিয়ে তখন তারা উঠছে সব এলাকার মানুষ। তো সেখানে আমি গেলাম, ওই এলাকায় অফিসার কিসেমের লোকেরা বেশি বসবাস করেন, সরকারি চাকরিজীবী যারা আস্তে আস্তে ওখানে গিয়ে বাসাবাড়ি করছেন। তো গেলাম তো দেখলাম স্টেজ থেকে যে সব শিক্ষিত লোকই মনে হয়। তো কথা হলো আলহামদুলিল্লাহ, লম্বা সময় মনে হয় 1.5 ঘন্টার মতো হবে, বয়ান করার তৌফিক হলো বা বেশি কম। তো দেখলাম যে লোকজন বসেই আছেন সকলে। তো আমি আশ্চর্যান্বিত হলাম, মুগ্ধ বিমোহিত হলাম যে আমাদের মুসলমান ভাইদের মধ্যে আল্লাহর দিন জানার কি পরিমাণ পিপাসা আল্লাহ পাক দান করছেন। এটা আমাদের এই দেশের জন্য আল্লাহর তরফ থেকে মস্ত বড় নেয়ামত। এজন্য আমাদের দেশের উলামায়ে কেরাম যদি একটু ধৈর্যের সাথে, সহ্যের সাথে আর মুসলমান ভাইদেরকে মহব্বত করার সাথে নিঃস্বার্থভাবে নির্মোহভাবে আমরা এই দেশে আল্লাহর দিনের খেদমত করি, আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বের জন্য ইসলাম চর্চা সর্বশ্রেষ্ঠ আদর্শ মডেলে পরিণত হওয়া একদম সহজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক এই দেশের উপরে আল্লাহ পাকের অশেষ সহমত, এবং এই পুরো উপমহাদেশের উপরে ভারতের মুসলমানদের দিন ইমানি জিন্দগি দেখলে আশ্চর্যান্বিত হইতে হয়, যেখানে যে অসংখ্য বিধর্মীরা পর্যন্ত যারা অমুসলিম তাদের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা এমনভাবে ইসলাম চর্চা করেন যে যেটা ভীষণভাবে ঈর্ষণীয়। এই পুরো উপমহাদেশের মধ্যে তার মধ্যে বাংলাদেশের অবস্থা একেবারেই মানে বিস্ময়কর। এত বেসুমার মুসলমান মাশাআল্লাহ আল্লাহর দিনের উপর চলেন, আল্লাহ পাকের সামনে সেজদায় মাথা রাখেন, হজ্জের মৌসুমে কাফেলাকে কাফেলা বিশাল তুফানের গতিতে ছুটতে থাকেন মক্কা শরীফের দিকে, মদিনা মুনাব্বরার দিকে, কুরবানির সময় এই পরিমাণ কুরবানি হয় দেখার মতো। কি ঠিক কিনা আমার ভাইয়েরা, রমজান মাসে মুসলমানরা এমন ভাবে স্রোতের মতো ছুটে আসেন মসজিদগুলোর দিকে, এটা মনে হয় যে আমাদের দেশের উপরে আল্লাহ পাকের সীমাহীন রহমত আছে। এজন্য আমাদের এখানের বড় কাজ ইসলামের আমলগুলো সুন্দরভাবে করতে পারা, আর মুসলমান ভাইদেরকে বলতে থাকা বলতে থাকা বলতে থাকা ওয়াজাকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার কথা মুমিনদেরকে বলতে থাকো নিশ্চয়ই ফায়দা হবেই হবে। আল্লাহ পাক নিজে বলেন, তো আমরা এটা বিশ্বাস না করে আমাদের উপায় কি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, বিখ্যাত আলেমে দিন যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে বলা হয় নিশ্চয়ই এটার দ্বারা ফায়দা হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ভাই আমি যে মধ্যখানে বলছিলাম যে এক হাদিস শরীফে আছে যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন উঠবে তো তার চেহারাই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। যে 100 বার করে আমরা জিকিরের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, গুনাহ থেকে বাঁচি, হালাল খাই, হারাম থেকে দূরে থাকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা ত্বয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ রাসূলের কথা মোতাবেক জিন্দেগীটা কাটায় আর কারো উপর জুলুম করে না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। দোয়া করিবে সকলে না? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونق قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين يا الله আমাদের সকলকে মাফ করেন, আয় আল্লাহ আমাদেরকে কামিল হিদায়ত নসিব করেন, কামিল ঈমান কামিল ইখলাস নসিব করেন, কামিল নূর আমাদের সকলকে দান করেন, আপনার মহব্বত মারিফত আমাদের নসিব ফরমান, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে নসিব ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, কুফর শিরক বিদআত ও নাফরমানি থেকে আল্লাহ আমাদের পূর্ণ হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের জীবনটাকে আপনার বন্দুকিতে পরিণত করে দেন, আয় আল্লাহ আল্লাহ মেহরবান মালিক নফসের দোকা শয়তানের দোকা থেকে আমাদের হেফাজত করেন, আমাদের সব পরেশানি থেকে নাজাত দান করেন, সব মুশকিল আসান ফরমায়া দেন, সর্বরকমের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ আল্লাহ আপনি পুরা ফরমায়া দেন। রব্বানা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা, হককে কবুল করার সব বাতিল থেকে দূরে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ গুনার প্রতি প্রচন্ড ঘৃণা আমাদের অন্তরে পয়দা ফরমায়া দেন, নেক আমলের তৌফিক আমাদেরকে দান করেন, নেক আমলের জজবা আমাদেরকে নসিব ফরমায়া দেন, ওলামায়ে দ্বীনকে মহব্বত করার তৌফিক দান করেন, আকাবের উম্মতকে মহব্বত করার তৌফিক দান করেন, তাদের অনুসরণের আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত মুসলমানদেরকে সমস্ত উম্মতে মুসলিমাকে তৌফিক দান করেন, কাফের মুশরিকদেরকে দ্বীন ঈমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যার জীবনে যে কোনো গুনাহ আছে সব গুনাহ আপনি মাফ করে দেন, আমাদেরকে কামিল ইসলাম ফরমায়া দেন, কামিল হেদায়েত নসিব ফরমায়া দেন। আল্লাহ আমাদের রোজগারে বরকত দান করেন, অসুস্থ লোকদেরকে আপনি সেবা নসিব ফরমান, আমাদের মধ্যে আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ কামিল সেবা দান করেন, আমাদের ভাই মাওলানা সানাউল্লাহ সাহেবের এক বাচ্চা অনেক অসুস্থ, আল্লাহ এই বাচ্চাকে কামিল মুকাম্মল সেবা নসিব ফরমান। আল্লাহ আরো যত পরেশানি আছে মাওলানা সব পরেশানি থেকে ওনাকে নাজাত ও আফিয়ত কামিল নসিব ফরমান। আরেক ভাই বলছিলেন যে তার ভগ্নিপতি অনেক বেশি অসুস্থ, আল্লাহ এই মাওলানার ভগ্নিপতিকে জলদি জলদি আপনি কামিল সেবা দান করেন, কামিল সেবা তো আফিয়ত নসিব ফরমান। আল্লাহ তার হায়াতে বহুত 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 বরকত নসিব ফরমান, আর তার সুস্থতার সুসংবাদ আমাদেরকে শুনবার তৌফিক দান করেন, সমস্ত মুসলমানের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তৌফিক দিয়ে দেন, সকলের হালাল রুজিতে বরকত দিয়ে দেন, রোজগারে বহুত বহুত বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, মুসলমান যেখানে আছে মুসলমানকে শান্তি দান করেন, মুসলমানকে ইজ্জত জিন্দগি দান করেন, মুসলমানকে জিল্লতি থেকে হেফাজত করেন, শত্রুদের থেকে দুশ্মনদের থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। এই এলাকায় যত মুসলমান ভাই বোনেরা আছেন সকলের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, বেসুমার নূর নাজিল করেন, আমাদের সকলের জন্য জান্নাতে ফেরদাউস আপনি মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের জিন্দগি এরকম যে আমরা কোনো ক্রমে জান্নাতের উপযুক্ত না, কিন্তু হে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য আমাদের কোনো হিম্মত নাই, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। হে দয়াবান হে মেহরবান হে আরহামুর রহিমিন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আযাব থেকে আমাদেরকে নাজাত নসিব ফরমা, দুজাহানের মালিক দুজাহান আমাদের সুন্দর বানায় দেন, দোনো জাহান আমাদের কামিয়াব ফরমায়া দেন। হে আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক আমাদের দান করেন, জাহান্নামের পথ থেকে আমাদেরকে হেফাজত নসিব ফরমান। اللهم انا نسالك رضاك والجنه اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك ومن النار نعوذ بك من غضبك ومن النار ونعوذ بك من غضبك ومن النار يا الله আপনার সন্তুষ্টি আমরা চাই, يا الله আপনার সন্তুষ্টির দরখাস্ত, يا الله আপনি আমাদের উপর খুশি হয়ে যান রাজি হয়ে যান, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, জাহান্নাম يا الله আপনার অসন্তুষ্টি থেকে আমাদেরকে পানা দান করেন, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। হে আল্লাহ মালে দৌলতে বরকত দান করেন, আমাদের স্বাস্থ্যের মধ্যে বরকত দান করেন, আমাদের ইলমে আমলে বরকত দান করেন, দুজাহানের মালিক দুজাহানে আমাদেরকে কামিয়াবি দেখান, হামেশা আমাদেরকে শান্তি সুখ আরাম ও ইজ্জতের মধ্যে রাখেন, তমাম ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান, সকল আজমাইশ থেকে সকল পরীক্ষা থেকে আপনি আমাদের হেফাজত ফরমান, নফসের ধোকা শয়তানের ধোকা থেকে হে দয়াময় আপনি আমাদের বাঁচান, জিন্দা রাখেন যতদিন আপনার জন্য জিন্দা রাখেন, যখন আপনি দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আফিয়তের সাথে আপনার সন্তুষ্টির সাথে আল্লাহ আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাহফিলের এই মহল্লা এই এলাকার মধ্যে যেই ভাইয়েরা এই মাহফিলের আয়োজক, যারা এতে ব্যবস্থাপক, যারা এতে সহায়তাকারী, যারা তাই এই মাহফিলে যে কোনোভাবে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের তমাম নেক উদ্দেশ্য পুরা করেন, আল্লাহ সমস্ত জরুরত সমূহ তাদের পুরা ফরমায়া দেন, সকলের মুশকিল সমূহ আসান ফরমায়া দেন। আল্লাহ এরকম দিনই মাহফিল আরো বেশি বেশি করেন। করার তৌফিক দান করেন, সমস্ত ওলামায়ে দ্বীনের জিন্দেগীতে বরকত দান করেন, ওলামায়ে কেরামের আমলে তারাক্কি নসীব ফরমান, ওলামায়ে দ্বীন মাশায়েখ উম্মতের মালে দৌলতে তারাক্কি নসীব ফরমান, দ্বীনের সমস্ত খাতে হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম ফিতনা বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হে করিম আপনি হেফাজত ফরমান। আমাদের এই সুন্দর দেশ যেখানে বেসুমার মুসলমানরা সেজদা আপনার সামনে লুটায় পড়ে, আপনার জন্য কাঁদতে থাকে, আপনার নামের জিকির করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হয়ে মদিনা মোরাবারে ছুটতে থাকে, আপনার মহব্বতে মক্কা মুকাররমা ছুটতে থাকে। আল্লাহ এমন সুন্দর দেশের উপরে আপনি সীমাহীন রহমত নাজিল ফরমা, সীমাহীন রহমত নাজিল ফরমা। আমাদের দেশের জমিনের মধ্যে বেসুমার বরকত দান করেন, বাগ বাগানে খেতে জিরাতে বরকত দান করেন, সকলের রোজগারের মধ্যে বরকত দান করেন। আমাদের এই মাটির নিচে আল্লাহ গ্যাস তেলের অফুরন্ত ভান্ডার আপনি নসিব ফরমায়া দেন, আমাদের নদী সাগরগুলোর ভিতরে বেসুমার বরকত আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ আমাদের কারোর কাছে মোহতাজ হতে না হয়, এত নেয়ামত এত দৌলতে আমাদের দেশটাকে পরিপূর্ণ ফরমায়া দেন। আল্লাহ আমাদের তমাম মিনতি নিজ দয়াতে কবুল করেন, রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, তমাম দিনী মাদারিস দিনী মাদ্রাসা দিনী মার্কাজ সমূহকে কবুল ফরমান, এর প্রতিটি দিনী মাদ্রাসা দিনী মার্কাজকে নূরের মার্কাজ, সুন্নতের মার্কাজ, হেদায়তের মার্কাজ, আকাবির উম্মতের ইলমের মার্কাজ, মারিফের মার্কাজ রূপে কবুল ফরমান, তমাম গুমরাহি থেকে খারাপি থেকে ফিতনা থেকে আপনি পরিপূর্ণভাবে হেফাজত ফরমান। ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
ترجمان اکابر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818069 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।